রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد গত দুই পর্বে আলোচনা হচ্ছিল নবীজির সামাজিক জীবন নিয়ে। আজকে থেকে শুরু হবে নবীজির আখলাক নিয়ে আলোচনা। এটাই হচ্ছে এই সিরিজের প্রধান অংশ। এই অংশে প্রবেশ করবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ধিত পরিবার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলির আলাপটা আমরা সংক্ষেপে সেরে নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের সন্তানগণ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগণ। সর্বসম্মত মতে সংখ্যায় তারা নয়জন। এক, হামজা। দুই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিন, আবু তালিব, যার প্রকৃত নাম আব্দে মানাফ। চার, আবু লাহাব, যার প্রকৃত নাম আব্দুল ওজ্জা। পাঁচ, জুবাইর। ছয়, জিরার। সাত, মুকাউইম। আট, মগিরা। নয়, গিদাক, যার প্রকৃত নাম মুসআব। নবীজির পিতা হলেন আব্দুল মুত্তালিবের দশম সন্তান। হারেস নামেও তার একজন চাচা ছিলেন। অনেকে বলেন আব্দুল কাবা নামে আরেকজন ছিল, কারো মতে এটা মুকাউইমের অপর নাম। কেউ বলেছেন জাহাল নামে একজন ছিল, অন্যরা বলেছেন এটা মগিরার অপর নাম। এদের মধ্যে হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেননি। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ ও সাইয়্যিদুস সুহাদা, অর্থাৎ শহীদদের সর্দার। তিনি নবুয়তের ষষ্ঠ বছরে মুসলমান হন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঠিক তিন দিন আগে। তিনি মদিনায় হিজরত করেছেন, অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধে, এরপর উহুদ যুদ্ধেও অংশ নেন এবং শাহাদাত বরণ করেন। ওয়াহশী তাকে দূর থেকে বল্লম নিক্ষেপ করে শহীদ করে দেয়। শাহাদাতের পর তার অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আপনার বিকৃত দেহ দেখে যে ব্যথা পেয়েছি তা আর কখনও পাব না, এর চেয়ে ক্রোধ উদ্রেককারী স্থানেও কখনও দাঁড়ায়নি। তাকে এবং তার বোনের ছেলে আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে একই কবরে দাফন করা হয়। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন অনেক দেরিতে, কিন্তু তার অবস্থান ছিল সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আকাবার দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বায়াত করেন, তখন তিনি উপস্থিত থেকে তাদের সাথে সংলাপ করেন। বদরযুদ্ধের দিন তাকে বাধ্য হয়ে উপস্থিত থাকতে হয় এবং মুশরিকদের কাতারে দাঁড়াতে হয়। সেদিন মুসলিমরা তাকে বন্দি করে এবং তিনি মুক্তিপণ দিয়ে পরে মক্কায় ফিরে যান। মক্কা বিজয়ের পূর্বে তিনি ইসলামের ঘোষণা দেন এবং হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হন। পথিমধ্যে জুহফা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। ফলে তিনি পরিবারকে মদিনায় পাঠিয়ে দিয়ে মক্কা বিজয়ে শরীক হওয়ার জন্য নবীজির সাথে ফেরত আসেন। মক্কা বিজয়ের পর যেহেতু আর হিজরত নেই, তাই এর মাধ্যমে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হিজরত শেষ হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে তিনি মদিনায় ইন্তেকাল করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দুই বছর পূর্বে। নবীজির ফুপুগণ আব্দুল মুত্তালিবের কন্যারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। তারা মোট ছজন। এক, সাফিয়া, তিনি জুবাইর ইবনুল আওয়ামের মাতা। দুই, আতিকা। তিন, বাররাহ। চার, আরওয়াহ। পাঁচ, উমাইমা। এবং ছয়, বাইজা, যাকে উম্মে হাকিম বলা হয়। আতিকা এবং আরওয়া ইসলাম গ্রহণ করেছেন কিনা সে নিয়ে মতপার্থক্য আছে, তবে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ইসলাম গ্রহণে কোনো দ্বিমত নেই। তিনি হিজরত করেছেন এবং খন্দক যুদ্ধে এক ইহুদিকে হত্যা করেছেন। বিশ হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে তিনি মদিনায় ইন্তেকাল করেন, তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। নবীজির দুধ সম্পর্কীয় ভাই। নবীজির দুধ ভাইয়ের মধ্যে একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন হচ্ছেন আবু সালামা ইবনে আব্দুল আসাদ। আবুল হাবের দাসী সুয়াইবা তাদের দুধ পান করিয়েছেন। বিল্লাজুরি বলেন, হালিমা নবীজিকে গ্রহণের পূর্বে তিনি অল্প কিছুদিন দুধ পান করান। এর আগে তিনি দুধ পান করিয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহুকে এবং পরে আবু সালামাকে। হামজার কন্যার কথা বলা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার জন্য হালাল নয়, কেননা সে আমার দুধ ভাইয়ের কন্যা। উম্মে সালামার কন্যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার দুধ ভাইয়ের কন্যা, আমাকে ও আবু সালামাকে সুয়াইবা দুধ পান করিয়েছেন। নবীজির আরেক দুধ ভাই হচ্ছেন আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি ও তাকে হালিমা সাদিয়া তার অন্য সন্তানদের সাথে দুধ পান করিয়েছেন। হালিমার অন্য সন্তানরা হলেন আবদুল্লাহ, আসিয়া এবং জুদামা, জুদামা পরিচিত সাইমা নামে। শৈশবে নবীজির প্রতিপালনকারিণী, শৈশবে নবীজিকে প্রতিপালন করেছেন আইমানের মা বারাকা বিনতে সালাবা ইবনে হাসান, যিনি তার সন্তান আইমান ইবনে উবায়দ এর কারণে উম্মে আইমান নামে প্রসিদ্ধি পেয়েছেন। তিনি উসামা বিন জায়েদেরও মা। উবায়দ ইবনে জায়েদ ইবনুল হারিস খাজরাজের পর জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে করেন। তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং আবিসিনিয়া এবং মদিনা উভয় হিজরতে অংশ নেন। নবীজি তাকে দেখতে যেতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে আইমানের কাছে গেলেন, আমিও তার সাথে গেলাম। তিনি নবীজিকে একটি পাত্রে পানীয় দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জানা নেই নবীজি তখন রোজা থাকায় নাকি তার খাওয়ার ইচ্ছে না থাকায় পাত্রটি ফিরিয়ে দিলেন। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে অসন্তোষ প্রকাশ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা নবীজিকে অনেকগুলো ফলবান খেজুর গাছ দিয়েছিলেন, তিনি সেগুলো উসামা বিন জায়েদের মা উম্মে আইমানকে দিয়ে দেন। খায়বার যুদ্ধ থেকে ফিরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, মুহাজিররা যেন হিজরত পরবর্তী আনসারদের দানগুলো ফিরিয়ে দেয়। তাই আনাস রাদিয়াল্লাহু আনহু উম্মে আইমানের কাছে তা চাইতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মে আইমান আমার গলার কাপড় ধরে বলছিল, কখনো না, সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো মাবুদ নেই, এগুলো মুহাম্মদ আমাকে দান করেছেন, তিনি তোমাকে তা দিতে পারেন না। এদিকে নবীজি বলছিলেন, আপনার অনুরূপ সম্পদ দেয়া হবে। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, খোদার কসম, কখনো না। শেষে নবীজি তাকে এর দশ গুণ বেশি দান করেন। নবীজির সঙ্গে এমন আন্তরিক সম্পর্কের কারণে নবীজির ওফাতের পর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা উম্মে আইমানকে দেখতে যেতেন। উম্মে আইমানের জীবন বৃত্তান্ত ইবনে শিহাব সংক্ষেপে এভাবে বলেন, উম্মে আইমান বা উম্মে ওসামা বিন জায়েদ ছিলেন নবীজির বাবা আবদুল্লাহ ইবিন আব্দুল মুত্তালিবের দাসী, তিনি ছিলেন হাবাসার অধিবাসী। আবদুল্লাহর ওফাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলে উম্মে আইমান তাকে প্রতিপালন করেন। বড় হয়ে নবীজি তাকে আজাদ করে দেন এবং জায়েদ ইবনে হারিসার সাথে বিয়ে দেন। নবীজির ওফাতের পাঁচ মাস পর তিনি ইন্তেকাল করেন। এই ছিল মোটামুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ধিত পরিবারের কিছু সদস্যের পরিচয়। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কী ছিল, কেমন ছিল? প্রথমত আল্লাহ বলছেন, আপনি সুমহান চরিত্রের অধিকারী। পৃথিবীর সব কলম যাবতীয় কল্পনা আল্লাহর এ বাণীর তাৎপর্য তুলে ধরতে অক্ষম। আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিক মানদণ্ডে তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই সাক্ষ্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। এটা আল্লাহর পক্ষ থেকে তার সুমহান চরিত্র বিশিষ্ট হবার দলিলও বটে, যার প্রকৃত মর্ম আল্লাহ ভালো জানেন। কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় এর স্বরূপ পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চারিত্রিক মহত্ব সম্বন্ধে সাহাবায়ে কেরামের জবানিতে অনেক ঘটনাই তো বর্ণিত আছে, আর তার বাস্তব জীবন ছিল সকল বর্ণনার চেয়েও সুস্পষ্ট এবং জীবন্ত প্রমাণ। কিন্তু আল্লাহর এই প্রশংসাবাণী তার মহত্ব প্রকাশের ক্ষেত্রে অন্য সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ হয়ে উঠেছে, কারণ এটি অবতীর্ণ করেছেন মহান রব্বুল আলামিন এবং একে ধারণ করেছেন শ্রেষ্ঠতম মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকন্তু তিনি ছিলেন স্থির, অচঞ্চল, দৃঢ় ও প্রশান্ত। সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন, এখানে তার সামান্য অংশ উল্লেখ করছি। আয়াতের মর্ম বোঝার জন্য এই আলোচনা গভীর মনোযোগের সাথে শোনা দাবি রাখে। এই আয়াত হল মুশরিকদের সে সময়ের আরোপিত অপবাদের খণ্ডন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রকাশ্যে দাওয়াত দেয়ায় মক্কার মুশরিকরা তাকে পাগল আখ্যা দিয়েছিল। আল্লাহ তাআলা তখন বলেন,
নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসকুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم
نون قسم কলমের এবং যা কিছু তারা লেখে তার আপনি আপনার রবের অনুগ্রহে উন্মাদ নন আর নিশ্চয়ই আপনার জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান এবং নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী সূরা আল কলম আয়াত 1 থেকে 4 এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত উন্মাদনার অপবাদ নাকচ করে দেয় এবং তার যথার্থ অবস্থান সাব্যস্ত করে বলে যে তিনি হলেন সুমহান চরিত্রের অধিকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার ও পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো যেমন কোনো ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করলো তারপর তাকে সুন্দর ও সুসজ্জিত করলো কিন্তু এক কোণে একটি ইটের জায়গা ফাঁক রইল লোকেরা সে বাড়ির চারপাশে ঘুরতে থাকে আর অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এই ইটটি কেন বসাওনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সেই ইট আমি শেষ নবী তিনিই সেই প্রতীক্ষিত নবী যার মাধ্যমে নবুয়ত প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে সুতরাং তার মধ্যে সর্বোত্তম চারিত্রিক গুণের সমাবেশ আশ্চর্যের কিছু নয় এটা নবুয়ত সমাপ্তির অনিবার্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও আচরণই হলো মানদণ্ড যার উপর ভিত্তি করে সকল আমল ও কাজের মূল্যায়ন হবে তার চরিত্রই হচ্ছে মাপকাঠি যার মাধ্যমে সকল চরিত্রের পরিমাপ করা যাবে এমন একটি মানদণ্ড থাকা জরুরি কারণ সময়ের পরিক্রমায় প্রজন্মের বিবর্তনে অনেক সময় মূল্যবোধই পাল্টে যায় মন্দ পরিণতি হয় ভালোতে আর ভালো হয়ে যায় মন্দ আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ে কঠোরতা ও অতিরঞ্জনের আরেকটি দিকও আছে অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে তা কল্যাণপূর্ণ মনে হলেও ইসলামের মানদণ্ডে তা বিচ্যুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ ধরনের বাড়াবাড়ি দেখলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একবার একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে করলেন এই খবর কয়েকজন সাহাবীর নিকট পৌঁছলে মনে হলো তারা যেন তা পছন্দ করলেন না এবং তা থেকে বিরত থাকলেন এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে বক্তব্য দিলেন এবং বললেন কি হলো সেই লোকদের যারা শুনেছে যে আমি একটি কাজ সহজভাবে করেছি এরপর তারা তা অপছন্দ করেছে এবং তা গ্রহণ করা থেকে বিরত থেকেছে আল্লাহর কসম আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি এবং তাকে সবচেয়ে বেশি ভয় করি অন্য বর্ণনা এসেছে এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এমনকি রাগের ছাপ তার চেহারায় ফুটে উঠল তারপর তিনি ওই কথাটি বললেন এমনিভাবে তিনি এমন একটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যা থেকে সাহাবিগণ হয়তো অধিক তাকওয়া ও পরহেজগারী থেকেই বিরত থেকেছেন কিন্তু নবীজির কাছে তা ছিল সরল পথ থেকে বিচ্যুতি তাই আমাদের একটি মানদণ্ডের প্রয়োজন সবসময় আমরা যার স্মরণাপন্ন হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণই সেই মানদণ্ড তার আখলাক ছিল কোরআন এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা করতে গিয়ে এই বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গভীর প্রজ্ঞা জ্ঞান ও পাণ্ডিত্যের প্রমাণ বহন করে আর কেনই বা এমন হবে না তিনি বেড়ে উঠেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে এরপর বসবাস করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে বাক্যটি সংক্ষিপ্ত বটে কিন্তু এর মর্মে বড় গ্রন্থকেও ছাড়িয়ে যাবে সুতরাং কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে জানতে চায় তার জন্য কোরআন রয়েছে কেননা এটা এমন একটা কিতাব যার বক্তব্য তিনি কথায় ও কাজে পরিণত করে দেখিয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের বিচারে সর্বোত্তম মানব আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন কাছ থেকে দেখেছেন এবং তার যাবতীয় অবস্থা প্রত্যক্ষ করে গেছেন যার সারসংক্ষেপ এই বাক্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না অশোভন কিছু করতেন না তিনি বলতেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই যে সর্বোত্তম চরিত্রের অধিকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তি রোজাদার ও নামাজি ব্যক্তির মর্যাদায় পৌঁছে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুমিন বান্দা সুন্দর ব্যবহারের মাধ্যমে রোজাদার ও নামাজি ব্যক্তির মর্যাদা অর্জন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি ও সুন্দর আচরণ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং কিয়ামত দিবসে আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যারা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী, আর সবচেয়ে অপছন্দনীয় ও কিয়ামত দিবসে আমার চেয়ে সবচেয়ে দূরবর্তী তারা যারা তোমাদের মধ্যে সারসার অর্থাৎ বাচাল, মুতাসাদ্দিক অর্থাৎ যারা দাম্ভিক সুরে কথা বলে ও মুতাফাইহিক। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, সারসার ও মুতাসাদ্দিক আমরা জেনেছি, কিন্তু মুতাফাইহিক কারা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যারা অহংকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন হল যে সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং পরিবার পরিজনের প্রতি অধিক হৃদ্যতা রাখে। শরীয়তের নৈতিকতার অবস্থান। ইসলামই একমাত্র গ্রহণযোগ্য এবং এর রয়েছে সুদৃঢ় ভিত্তি। এর বিভিন্ন দিক ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো একটা বিষয় যদি আমরা পৃথকভাবে আলোচনা করি, অন্যান্য বিষয়গুলোও এসে পড়বে। কারণ চারিত্রিক বিধানাবলী আইনের বিধানাবলী থেকে পৃথক করা যায় না। একইভাবে অর্থনৈতিক বিধানও সামাজিক বিধান থেকে আলাদা হয় না, কেননা এই নীতিগুলো একটা অপরটার সাথে সম্পূর্ণভাবে জড়িত। ইসলামী জীবনবিধানে চারিত্রিক ব্যবস্থাপনা সব দিক থেকে পূর্ণ মাত্রায় রয়েছে, যে বিষয়টি অন্য কোনো মতাদর্শে নেই। আল কোরআনে মাক্কী আয়াতগুলো দেখলে বোঝা যায় এর প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। মাক্কী অধ্যায় শেষ হওয়ার পূর্বেই মুসলমানদের হৃদয় রাজ্যে চারিত্রিক নীতিমালার ভিত্তি সুদৃঢ়ভাবে প্রথিত হয়ে গেছে। এরপর মদিনায় শরিয়ে বিধিবিধান অবতরণ আরম্ভ হয়। সময় বিবেচনাতেও এটা ছিল প্রথমে গুরুত্বপূর্ণ। এর পরের ইতিহাসে তাকালে দেখব বিধিবিধান কীভাবে চারিত্রিক নীতিমালাকে সর্বপ্রথম প্রণিধানযোগ্য বলে মর্যাদা দিয়েছে। তারপর এই বুনিয়াদী মুসলমানদের মধ্যে সচ্চরিত্রের সুদৃঢ়তম ভিত্তি স্থাপন করেছে। এই বিশ্বাসই তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনন্য বিশ্বাসের জন্ম দিয়েছে। এই বিশ্বাসই তাদের মধ্যে সচ্চরিত্রের উপাদানের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যা তাদের শিখিয়েছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, আমানতদারি, সততা, ন্যায়পরায়ণতা, করুণা, পূর্ণতা, প্রতিশ্রুতি রক্ষা, কথায় ও কাজে সমন্বয় সাধন, ইচ্ছা ও অন্তরের সঙ্গে সমন্বয় করা, অন্যায় অবিচার থেকে বারণ করা, ধোকা ও প্রতারণা, অন্যায় সম্পদ ভক্ষণ, ইজ্জত আবরু, হারাম বিষয়াবলী এবং বিভিন্ন অন্যায় ও অশ্লীল কাজ প্রচারে সীমালঙ্ঘন করার দিকটি কীভাবে নিয়ন্ত্রণ করে আনা যায়, জানিয়েছে যে মানুষের অনুভূতিতে ও চলার পথে, হৃদয়ের গভীর ও বাস্তবতার অঙ্গনে, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সমানভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহারের মৌলিক গুণাবলী রক্ষার জন্যই শরীয়তের বিধিনিষেধের নীতিমালা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সুন্দর ও একটি উল্লেখযোগ্য দিক হল সদাচরণের ভিত্তিতে প্রতিটি অংশ অন্যটির সাথে মজবুতভাবে জড়িত। যেমন ইখলাস ও সততা প্রত্যেকটি আচরিত কাজের মধ্যে অন্তর্ভুক্ত। পবিত্রতা ও আত্মশুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি সর্বোত্তম চরিত্রের পথে পরিচালিত করুন, আপনি ছাড়া কেউ সুন্দর চরিত্রের পথে নিতে পারবে না, মন্দ চরিত্র আমার থেকে দূরে রাখুন, আপনি ছাড়া কেউ মন্দ চরিত্র থেকে দূরে রাখতে পারবে না। এই হাদিসে দুই ধরনের চরিত্রের কথা রয়েছে, উত্তম চরিত্র ও মন্দ চরিত্র। মানুষ যখন মন্দ চরিত্র থেকে নিজেকে পবিত্র করে এবং উত্তম চরিত্র দিয়ে নিজেকে সজ্জিত করে, তখন সে চরিত্রবান হয়। সুতরাং এখানে দুটি কাজ, পবিত্রকরণ ও সজ্জিতকরণ। তবে সজ্জিত করার আগে পবিত্রকরণের কাজটি করতে হয়। তাই আলোচনার ক্ষেত্রেও প্রথমে মন্দ কার্যাবলী এবং তার থেকে মুক্তির পথ আলোচনা করা হবে, এরপর সচ্চরিত্রে নিজেকে সজ্জিতকরণের আলোচনার দিকে যাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাক চরিত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি, অর্থাৎ হে আল্লাহ, আপনি যেভাবে আমার গঠনকে সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন। আজকে এই পর্যন্তই। আগামী কয়েক পর্বে চলমান থাকবে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে আলোচনা। সেই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।